দাও ইখলাস এমন মোরে ইলাহি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله দূরেও কাছে দেশেও প্রবাসে যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি। দর্শক, পারিবারিক ও সামাজিক ব্যাধি অনুষ্ঠানে যেমনটি আমরা জানি যে সমাজের যত অসঙ্গতি রয়েছে, যত অনিয়ম রয়েছে, পারিবারিক কিংবা সামাজিক যত সমস্যাদি রয়েছে, সেই ব্যাধিগুলোকে চিহ্নিত করে তুলে আনা এবং এর ভয়াবহ দিক সম্পর্কে আলোচনা করা, পাশাপাশি এর প্রতিকার সেই বিষয় থেকে কি করে উতরে ওঠা যায় সে সম্পর্কে আলোকপাত করা, দিক নির্দেশনা দেওয়াই হচ্ছে এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য। কাউকে ছোট করা না, কাউকে খাটো করা না, সামাজিক প্রেক্ষাপটে আলোচনা করা, মানুষকে সঠিক পথের দিশা দেখানো, এটাই হচ্ছে এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য। আজও ইনশাল্লাহ এর ব্যতয় ঘটবে না, খুবই চমৎকার একটি বিষয় নিয়েছি। কি সেই বিষয় চলুন শোনার পূর্বে আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। দরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে, লর্ড অফ ব্লেসিংস রিসাইটিং দরুদে পাক আপন বিলাভেড প্রফেট সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ওয়ান অফ দ্য বেনিফিট অফ রিসাইটিং দরুদ যেমনটি বর্ণিত রয়েছে আল কৌলুল বদি কিতাবের মধ্যে, মদিনার তাজেদার রসুলদের সরদার হুজুরে আনোয়ার নবী মুখতার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? যার উপর কোনো মুসিবত আসে তার উচিত আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করা। কেননা আমার প্রতি দরুদ শরীফ পাঠ করা বিপদ আপদকে দূরীভূত করে। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, বিপদে আপদে আমরা অনেক সময় পেরেশান হয়ে যাই, মানুষকে জানান দিই, একে বলি ওকে বলি, নিজের সমস্যার কথা একটু মাথা ব্যথা হলেও জানান দিই, তো অভিযোগ কারো কাছে না করে আমরা যদি দরুদে পাক পাঠ করতে শুরু করে দিই তাহলে আমাদের বিপদ আপদ পেরেশানি যত ধরনের বলা যায় যে আমাদের সমস্যা রয়েছে, সেটা ঋণগ্রস্ততাও হতে পারে, অসুস্থতাও হতে পারে, অভাবগ্রস্ততাও হতে পারে, তো আমরা যদি দরুদে পাকে অভ্যস্ত হয়ে যাই, দরুদে পাক পাঠ করতে অভ্যস্ত হয়ে যাই, তাহলে ইনশাআল্লাহ আয়াজ্জা বাজাল আশা করা যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের প্রতি প্রত্যাশা করা যায় যে আমাদের বিপদ আপদ সব কিছু দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ আয়াজ্জা বাজাল। কবি বলেছেন, হর দর্দ কি দবা হ্যায় সাল্লি আলা মুহাম্মদ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আজ যেই বিষয় আমরা নিয়েছি সে বিষয় এমনই একটি বিষয় যে বিষয় সম্পর্কে আমরা যদি আলোকপাত আমরা না শুনি আলোচনা তাহলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে, অনেক কিছু আমরা জানতে পারবো না, বুঝতে পারবো না, অনেক কিছু থেকে আমরা রহমত বরকত থেকে বঞ্চিত হয়ে যাবো, পাশাপাশি আমরা গুনাহের অধিকারী হয়ে যাব, গুনাহের মধ্যে আমরা পর্যবসিত হয়ে যাব, আমাদের দ্বারা গুনাহ হয়ে যাবে, আর সেই গুনাহ যদি কবিরা গুনাহ হয় তাহলে তো সে সম্পর্কে বলার আর কিছুই নেই। কিন্তু কী সেই বিষয় চলুন আমরা নিয়ত করে নিই, তারপরে ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমরা শুনব সে বিষয় সম্পর্কে। হাদিসে পাকে বর্ণিত রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। ইন্টেনশন অফ মুসলিম ইজ বেটার দেন ইজ অ্যাকশনস, সো লেটস মেক সাম গুড ইন্টেনশনস বিফোর ওয়াচিং দিস প্রোগ্রাম, বিফোর লিসেনিং সুন্দা ইন্সপায়ার্ড স্পিচ, সুন্দা ইন্সপায়ার্ড ডিসকাশনস ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি আমরা এই নিয়ত করে নিই যে ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড, শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এই অনুষ্ঠান আমরা দেখব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি এই অনুষ্ঠান থেকে যে সকল শিক্ষণীয় বিষয়াদি তথা মাদানী ফুল আমরা অর্জন করব, সেই ফুলগুলোকে হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে এর সৌরভ দ্বারা নিজেকে সুরভিত করব। পাশাপাশি এর সৌরভ দ্বারা অন্য মুসলমানকেও সুরক্ষিত করবো সেই মহান হাদিসে পাকের উপর আমল করে। কি সেই হাদিসে মোবারকা? আল্লাহ নবী এরশাদ করেছেন, বল্লিগু আন্নি ওয়ালা ওয়ায়া, পৌঁছে দাও আমার পক্ষ থেকে যদি একটি আয়াত হয়, তোমার যদি জানা থাকে একটি আয়াত সেটা অন্যের কাছে পৌঁছে দাও। আর এটাই হচ্ছে নেকির প্রতি দাওয়াত, মানুষকে সৎকর্মের প্রতি আহ্বান করা। আর এমনটি যারা করবে তাদের জন্য আল্লাহ তবারক তাআলা জান্নাতুল ফেরদৌস রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। দর্শক, আজকের বিষয় হচ্ছে আত্মহত্যার প্ররোচনা। আত্মহত্যার প্ররোচনা এই বিষয়টা এমন একটা সাংঘাতিক বিষয়, কিন্তু এই বিষয়ের প্রতি যারা অপরাধী, এই বিষয়ের সাথে রিলেটেড যারা গুনাহগার, তারা কিন্তু মানুষের আলোচনা ধরা ছোঁয়ার বাইরে সব সময় থেকে যায়। তাদেরকে নিয়ে আমরা কেউ আলোকপাত করি না সেই বিষয়ের দিকে, তাদের প্রতি আমরা কোনো ফোকাস করি না, লাইম লাইটের মধ্যে তারা আসে না, তারা সব সময় ডার্কনেসের ভেতরেই থেকে যায়, যাদের কারণে মানুষ আত্মহত্যার পথ খুঁজে নেয়। এই আত্মহত্যার প্ররোচনার কারণে কি কি ক্ষতি হয়ে যায়, ভয়াবহ পরিণাম চলে আসে যিনি আত্মহত্যা করেন তার পরিবারে, তার ব্যক্তিগত জীবনে, তার সামাজিক যে মান সম্মান পদমর্যাদা যে ক্ষুণ্ণ হয়, এমন নানান যে ভয়ঙ্কর বিষয়গুলো রয়েছে, দিকগুলো রয়েছে, সে সম্পর্কে আজ আমরা শুনব। পাশাপাশি আমরা এও শুনব যে আত্মহত্যার কারণে পরিবারের মধ্যে যে প্রভাব পড়ে, সমাজের মধ্যে যে প্রভাব পড়ে, নেতিবাচক প্রভাবগুলো সে সম্পর্কেও আমরা জানব, এবং এও জানব যে এই পরিস্থিতি থেকে কি করে উতরে ওঠা যায়, কি করে এই পরিস্থিতি থেকে বের হওয়া যায়। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রয়েছেন আমাদের সাথে বিজ্ঞ মুবাল্লিগ, মুবাল্লিগিন রয়েছেন, দুজন রয়েছেন মুবাল্লিগ। একজন হচ্ছেন আমাদের হাফিজ মিরাজ আত্তারি ভাই, মাশাআল্লাহ তিনি মাদানী চ্যানেলে নিয়মিত, বলা চলে যে প্রায় অনুষ্ঠানেই তিনি আসেন। এর পাশাপাশি রয়েছেন আমাদের ফজলে রব্বি ভাই, উনিও আমাদের এই অনুষ্ঠানের প্রায় সময় উনি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের দুজনকে জানাই স্বাগত। কেমন আছেন আপনারা? মাশাআল্লাহ আছি আলহামদুলিল্লাহ, আজ্জাওয়াজাল ভালো আছি। আজকে যেহেতু বিষয় সম্পর্কে জেনে গেছি মিরাজ ভাই, তাই আপনার কাছে আমি আসব যে এই বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ কোরআন ও হাদিসের আলোকে কিছু মাদানী বল ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আমরা চলে যাচ্ছি সরাসরি আলোচনায়। জি মিরাজ ভাই।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। জি রফিক ভাই, আপনি যেমনটা বলছিলেন সামাজিক ব্যাধি, আসলে আত্মহত্যাটা এমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে যেটা এখন মহামারী আকার ধারণ করেছে। যেমনটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে একটি রিপোর্ট অনুযায়ী রয়েছে যে বিশ্বে প্রতি 40 সেকেন্ডে একজন করে মানুষ আত্মহত্যা করছে। তো এটা বাংলাদেশে সেই হিসেবে বিশ্বের মধ্যে 13তম অবস্থানে রয়েছে আত্মহত্যার দিক থেকে, এবং দক্ষিণ এশিয়াতে সেই হিসাবে বাংলাদেশ 10ম স্থানে রয়েছে। আরেকটি রিপোর্ট যদি আমরা দেখি, যেটা পুলিশের হেডকোয়ার্টার থেকে প্রকাশিত হয়েছে, যে বাংলাদেশে প্রতিদিন প্রায় 30 জন মানুষ আত্মহত্যা করছে। তো আমরা জানি যে মহামারী সম্পর্কে আমরা শুনি যে আমাদের মধ্যে এখনও মহামারী চলছে, করোনা কাল চলছে এখনও। তো করোনার যে প্রভাব আমাদের দেশে ওই রকমভাবে হয়তোবা প্রতিদিন 100-200 মানুষ এরকম মারা যায়নি আলহামদুলিল্লাহ। তো আত্মহত্যা এমন একটা বিষয়, পুলিশ বলতেছে যে প্রতিদিন কমপক্ষে 30 জনের কাছাকাছি মানুষ আত্মহত্যা করছে। তো এটা কেমন মহামারী যে করোনার থেকেও বেশি মনে হচ্ছে। তো এই অবস্থা থেকে এই আত্মহত্যা কেন হচ্ছে আর এর প্ররোচনার বিষয় আজকে আলহামদুলিল্লাহ আপনি বিষয় রেখেছেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা এই আত্মহত্যা ব্যাপারে কোরআনে পাকে সুস্পষ্ট ইরশাদ করেছেন, যা সূরাতুন নিসার 29 এবং 30 নম্বর আয়াতে রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহ কানা বিকুম রহিমা, অর্থাৎ নিজেদের প্রাণগুলোকে হত্যা করো না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াফআল যালিকা ফাউদুআনা ওয়াযুলমান ফাসাউফা নুসলিহি নারা ওয়াকানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, অর্থাৎ যে অত্যাচার ও সীমা লঙ্ঘন করে এমন করবে, অর্থাৎ আত্মহত্যা করবে, তবে অনতবিলম্বে আমি তাকে আগুনে প্রবিষ্ট করব, এবং এটা আল্লাহর পক্ষে সহজ কাজ। তো আমরা শুনলাম যে আত্মহত্যা করলে আল্লাহ বলছেন স্পষ্টভাবে যারা এই সীমা লঙ্ঘন করবে তাদেরকে আগুনে প্রবিষ্ট করবে, অর্থাৎ ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। তো এই আত্মহত্যা এমন একটি কাজ যা দ্বারা ব্যক্তি শুধু ক্ষতিগ্রস্ত হয় না, এর সাথে সাথে রয়েছে তার পরিবার, তার মা বাবা, তার আত্মীয় স্বজন যারা রয়েছে, এরা সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যায়। যেমন তারা হয়তোবা সমাজে লাঞ্ছিত হয়, আবার যদি আত্মহত্যাকারী ব্যক্তি কোনো মহিলা হয়, তার যদি সন্তান থাকে, ওই সন্তানের অবস্থা কী হয় আমাদের চোখের সামনেই সেটা রয়েছে। আবার যদি ওই ব্যক্তি এমন হয় যে সে পরিবারের কর্তা রয়েছে, তাহলে ওই পরিবারের অবস্থা কেমন রয়েছে তো আমাদের চোখের সামনে রয়েছে, কিন্তু আমরা সেটা উপলব্ধি করি না। যে এক ব্যক্তি এমন যদি হয় যে ব্যক্তি পরিবারের কর্তা, ওই ব্যক্তি যদি আত্মহত্যা করে তো ওই পরিবারের কেমন একটা বিভীষিকাময় অবস্থা হয়ে দাঁড়ায়।
মানে একজন সংসারের যে মানে আপনার চালিকা শক্তি,
জি জি,
মানে সোর্স অফ ইনকাম যার কাছে, যার মাধ্যমে একটা সংসার
চলে,
পরিচালিত হচ্ছে তার ব্যয়ভার সমস্ত বিষয় দিয়ে, তখন তো সেই মানে সংসারটা, সেই পরিবারটা পঙ্গু হয়ে যায়, টোটালটাই বিকলাঙ্গ হয়ে যায়।
ঠিক এমনটাই। তো এই আত্মহত্যার কাজে যারা প্ররোচনা দেয় বা উস্কানি দেয়, উৎসাহ প্রদান করে, অনেক সময় এমন সিচুয়েশন তৈরি করে যাতে আত্মহত্যা করতে ওই ব্যক্তি মনে করে
বাধ্য হয়ে যায়,
ওই ব্যক্তি মনে করতে সে বাধ্য, আসলে এমন কোনো কাজ নাই যাতে আত্মহত্যা করতেই হবে, বাধ্যতামূলক রয়েছে। ধৈর্য ধারণ করা উচিত মুসলমানদের। আল্লাহ তাআলা এ ব্যাপারে অনেক তাগিদ দিয়েছেন, কোরআনে পাকের আয়াত অসংখ্য রয়েছে। কিন্তু এমন সিচুয়েশন আসলে তৈরি হয়, ওই ব্যক্তি মনে করছে যে আমার আত্মহত্যা করতে হবে, আসলে এটা পরোক্ষভাবে একটা হত্যার মধ্যে সামিল রয়েছে, যে ওই লোকেরা যারা এমন পরিবেশ তৈরি করে যাতে ওই লোকটা আত্মহত্যা করতে বাধ্য হয়, তার মানে তারা পরোক্ষভাবে একটা লোককে হত্যার দিকে বা আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে। তো আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে এই যারা হত্যা করবে এদের ব্যাপারে ইরশাদ করেন, যা সূরাতুন নিসার 93 নম্বর আয়াতে রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে তবে তার বদলা হলো জাহান্নাম, আর দীর্ঘদিন তাতে থাকবে এবং আল্লাহ তার উপর রুষ্ট রয়েছেন, তাকে অভিসম্পদ করেছেন আর তার জন্য তৈরি রেখেছেন মহাশাস্তি। তো আমরা শুনলাম যে যারা আত্মহত্যা করার জন্য যে পরিবেশ তৈরি করে দেয়, তারা মূলত পরোক্ষভাবে একটা লোককে হত্যা করে, আর হত্যাকারীর কেমন লানত রয়েছে আল্লাহ তার প্রতি অভিসম্পদ করেন এবং তার জন্য
সে সরাসরি করছে না কিন্তু ইনডাইরেক্টলি করছে, একজন মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, তাকে
এই পরিবেশটা সে তৈরি করছে। এরকম অসংখ্য হাদিসে মোবারকার মধ্যেও রয়েছে যারা হত্যা করছে মানুষদেরকে তাদের ব্যাপারে। তো এমন একটি হাদিসে মোবারকা যা বুখারী ও মুসলিম শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কবিরা গুনাহসমূহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা, অংশীদার সাব্যস্ত করা, আর এর পরেই হলো মানুষ হত্যা করা। আর একটি বিষয় রয়েছে, তা হলো মা বাবার সাথে নাফারমানি করা। তো এখানেও দেখলাম যে কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো মানুষ হত্যা করা। তো প্ররোচনা যে বিষয়টা রয়েছে, তো তারা মূলত মানুষকে হত্যার দিকে ঠেলে দিচ্ছে, তাদেরও এই বিষয়ে ভাবা উচিত যে একটা মানুষকে হত্যা করা বা হত্যার দিকে ঠেলে দেওয়া পরোক্ষভাবে, তো আল্লাহ তাআলার অভিসম্পদ রয়েছে, জাহান্নামী হওয়ার আশঙ্কা রয়েছে এবং স্পষ্টভাবে কোরআনে পাকে বলা হয়েছে তার বদলা হলো জাহান্নামী। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এটা সব থেকে বড় কবিরা গুনাহ, এর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পাকে আরও ইরশাদ করেন যে একটা মানুষকে হত্যা করা মানে সমগ্র
মানবজাতিকেই
হত্যা করা, যেমনটা সূরা মাইদার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যদি কোনো ব্যক্তি এমন হয় যে প্রাণ কারণ নিয়ে নিল, তো ওই ক্ষেত্রে যদি না হয় বা সে ফাসাদ সৃষ্টি করছে দুনিয়ার মধ্যে, এমন সৃষ্টি ফাসাদ সৃষ্টি করা ছাড়াই যদি কাউকে হত্যা করা হয় সে ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ফাকান্নামা কতালান নাস জামিয়া, সে ব্যক্তি যেন সকল মানুষকে হত্যা করলো। এরপর আল্লাহ তাআলা বলেন, ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাস জামিয়া, আর যে ব্যক্তি জীবিত রাখলো সে যেন সমস্ত মানুষকে, সকল মানবজাতিকে জীবিত
রাখলো।
তো এই বিষয়টা যদি আমরা চিন্তা করি যে আল্লাহ তাআলা বলতেছেন একটা মানুষকে জীবিত রাখা। তো আমার কথা দ্বারা, আমার কাজ দ্বারা, আমার পরিবেশ সৃষ্টি দ্বারা কোনো মানুষ যদি হত্যার দিকে চলে যায় বা নিজে আত্মহত্যা করে, তো ওই ব্যক্তিকে মূলত হত্যা করা হলো। আর যদি তাকে এমন পরিবেশ সৃষ্টি করা হয় যাতে সে যদি এমন ডিপ্রেশনেও চলে যায় তার থেকে যে সে উত্তরণ হয়, তার মানে সে সমগ্র মানব জাতিকে বাঁচিয়ে নিল।
দর্শক, দেখছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আত্মহত্যায় প্ররোচনা। বিষয়টা বর্তমান সমাজের প্রেক্ষাপটে দেখছি আমরা যে এটা দিন দিন উত্তরোত্তর এটা বেড়েই চলেছে, বৃদ্ধি পাচ্ছে। এটা অনেক বড় একটা সামাজিক ব্যাধি, আর এই ব্যাধি থেকে আমাদের পরিবারও কিন্তু মুক্ত নয়। পরিবারের মাঝেও দেখা যায় অনেক সময় পরিবারের অপর অপর যে সদস্য রয়েছে, যার সাথে বনিবনা নেই, যার সাথে মতের অমিল রয়েছে, কিংবা ধন সম্পদ যে সহায় সম্পত্তি রয়েছে, জমি জমা ভাগ বাটোয়ারার ক্ষেত্রে, বন্টনের ক্ষেত্রে, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের জন্য একজন মানুষকে আত্মহত্যা, আত্মহননের পথ তাকে দেখিয়ে দেয়া, তাকে লাঞ্ছিত করা, তাকে অপমানিত করা, তাকে উদ্বুদ্ধ করা হত্যার জন্য, উৎসাহিত তো বলবো না, বাধ্য করা, প্ররোচিত করা, তাকে প্ররোচনা দেয়া, কুমন্ত্রণা দেয়া, এই সব কিছুই কিন্তু হচ্ছে এমন এক অপরাধ যা ওলামায়ে কেরাম বলেন কবিরা গুনাহ। একজন মানুষকে আপনি ডাইরেক্ট তাকে হত্যা করেন কিংবা ইনডাইরেক্ট তাকে হত্যা করেন, এটা কিন্তু হত্যারই নামান্তরে। এটা বিশেষত আজকাল বর্তমান সমাজে দেখা যায় সাইবার বুলিং। কোনো একজন মানুষ ভুল করল, কোনো একজন মানুষ এমন কোনো কাজ করল যে কাজের কারণে তাকে হেনস্থা করা হয়, অপদস্থ করা হয়, এমন এমন কথা বলা হয় যার কারণে ওই ব্যক্তি একদম ডিপ্রেশনের যে একদম লাস্ট স্টেজ রয়েছে, একদম ডিপথে চলে যায়, একদম গভীরে চলে যায় ডিপ্রেশনের, হতাশা, নিরাশা, তখন তার কাছে একটাই দরজা খোলা থাকে, আর সেটা হচ্ছে আত্মহত্যা। সে মনে করে যে আমি শুধু আত্মহত্যা করলেই বোধহয় আমার পথ সব কিছু, আমার পথ খুলে যাবে, আমার সব পেরেশানি দূর হয়ে যাবে, আমার যত ধরনের অপমান, লাঞ্ছনা, অপদস্থ রয়েছে সেটা দূর হয়ে যাবে। বিষয়টা কিন্তু এমনটা নয়। যে ব্যক্তি আত্মহত্যা করছে তার যেমন পরিবার ক্ষতিগ্রস্ত হয়, এটা হুকুকুল ইবাদ, বান্দার হক। তো কাজেই এই বিষয়ের প্রতি আমাদের আরও কী বিষয়াদি রয়েছে আমরা শুনব আমাদের পরবর্তী যে যিনি আলোচক রয়েছেন তার কাছ থেকে আমরা শুনব। চলুন কিছু কল আমরা শুনে নিই। মিরাজ ভাই, কিছু কল রয়েছে, আমরা কিছু কল নিয়ে নিই। যে কল শুনিয়ে দিন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ রাসেল, আমার বাড়ি চট্টগ্রাম। হুজুরের কাছে জানার ছিল আত্মহত্যার চিন্তাভাবনা থেকে কিভাবে বের হয়ে আসা যায়।
মাশাআল্লাহ, খুবই চমৎকার প্রশ্ন করেছেন। আত্মহত্যার চিন্তাভাবনা থেকে কী করে বের হওয়া যায়? অনুরোধ করব মিরাজ ভাইকে, জাস্ট পয়েন্ট টু বি নোটেড কোশ্চেনটা আপনি যদি একটু মনে রাখেন, আর এ বিষয়ে যদি আপনি কিছু উত্তর যদি আপনি প্রস্তুতি নিয়ে রাখেন দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমাদের দর্শক এই বিষয়ে প্রশ্ন করেছেন, খুবই ধন্যবাদ আপনাকে, অত্যন্ত ধন্যবাদ আমাদেরকে কল করার জন্য। অন্তত একটা বিষয় আমরা জানতে পারলাম যে দর্শক জানতে চাচ্ছেন যে আত্মহত্যার বিষয় থেকে কীভাবে উত্তরণ ঘটানো যায়, কী করে বের হয়ে আসা যায়। কারণ সমাজে কিন্তু এই ব্যাধিটা ছড়িয়ে যাচ্ছে ভাইরাসের মতো, মরণ ঘাতক যে ভাইরাস থাকে সেই ভাইরাসের মতো এটা ছড়িয়ে যাচ্ছে। মানুষ আজকাল কোনো কিছু সইতে না পারলেই আত্মহননের পথ খুঁজে নেয়, এটাই কি একমাত্র সমাধানের পথ? কখনোই না। একজন মানুষকে যদি সে নিজের জন্য বাঁচতে নাও পারে, তাকে তার পরিবারের জন্য বাঁচতে হবে, তার সন্তানের জন্য বাঁচতে হবে, তার স্ত্রীর জন্য তাকে বাঁচতে হবে, তার মা বাবার জন্য বাঁচতে হবে, ভাই বোনের জন্য বাঁচতে হবে। কতগুলো মানুষ আপনার পথের দিকে চেয়ে আছে, আপনার জীবন কত ইম্পর্ট্যান্ট তাদের জন্য একবার তো ভাবুন। আর দ্বিতীয়ত, এটা কি উত্তরণের পথ? কখনোই না। একজন আত্মহত্যাকারী ব্যক্তি কখনোই মৃত্যুর পরে সে বেঁচে যায় না, সে আরও বেশি গ্রেফতার হয়ে যায়, ফেঁসে যায়, আজাবের মধ্যে ফেঁসে যায়, কঠিন আজাবের মধ্যে। আমরা সে সম্পর্কে শুনবো ইনশাআল্লাহ আজাওয়াজাল। জি, পরবর্তী কল শুনিয়ে দিন।
সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
আমার নাম মোহাম্মদ জনি, আমি ঢাকা থেকে বলছি। মাদিনী চ্যানেলের সাপ্তাহিক অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি অনুষ্ঠানটি খুবই ভালো লাগে। হুজুরের কাছে অনুরোধ, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা মাদিনী চ্যানেলকে উন্নতি দান করুক।
মাশাআল্লাহ, আমিন 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 ওয়া ইয়াকুম। আল্লাহ তাআলা আপনার পক্ষে ওই দোয়া কবুল করে নিন। আল্লাহ তাআলা আপনাকে ও আপনার রিজিকের মধ্যে, হায়াতের মধ্যে, ইলিমের মধ্যে আল্লাহ তাআলা সমৃদ্ধি দান করুক। ফিরবো ফজলে রবি ভাইয়ের কাছে। ফজলে রবি ভাই, বর্তমানে যে প্রেক্ষাপটে শুনলাম আমরা যে আত্মহত্যা, আত্মহনন, কি মনে করেন যে এর থেকে, মানে আমরা যেভাবে দেখা যাচ্ছে বর্তমানে সাইবার বুলিং একটা শব্দ বর্তমান সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি, যে একজন মানুষ ভুল করলে, ঠিক আছে, একজন মানুষ, আমরা অনেক সময় বলি না যে মানুষ মাত্রই ভুল, কেউই আমরা ভুলের ঊর্ধ্বে
নয়,
তখন আমরা কেন একজনের ভুলটাকে আমরা স্বাভাবিকভাবে নিতে পারি না? এখন ওই ব্যক্তি যখন সামাজিকভাবে হেনস্থা হয়, তার বিভিন্নভাবে তাকে লাঞ্ছিত করা হয়, গালমন্দ করা হয়, এভাবে সেই ব্যক্তি সেই লাঞ্ছনা অপবাদ থেকে বাঁচার জন্য সে কী করে? আত্মহননের পথ বেছে নেয়। তো এই যে আজকের বিষয়, এ সম্পর্কে আপনি আপনার গুরুত্বপূর্ণ মাদানী ফুল কামনা করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। অবশ্যই আত্মহত্যার ব্যাপারে কোরআন এবং হাদিসে এসেছে যে ওলামায়ে কেরামগণ বলেন, আত্মহত্যা কবিরা গুনাহ, হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ
নিঃসন্দেহে।
এখন একজন ব্যক্তি ভুল করল আর আপনি তাকে লজ্জিত করেই যাচ্ছেন, তো হাদিস শরীফে রয়েছে, আপনি যদি কাউকে কোনো গুনাহের কারণে লজ্জিত করেন, অর্থাৎ সে একটি গুনাহ করেছে কিন্তু সে তওবা করে নিয়েছে,
জি,
তো মানুষ যখন গুনাহ করে সে গুনাহ থেকে তওবা করে নেয়, তো আল্লাহ তাআলা তো তাকে ক্ষমা করে দেন,
ক্ষমা করে দিয়েছে।
কিন্তু
খুব চমৎকার,
আমাদের সমাজে তাকে নিয়ে তাকে হেয় করা হয়, তাকে লজ্জিত করা হয়। তো বলা হয়েছে যে মানুষকে এমন গুনাহতে লজ্জিত করবে যে গুনাহ থেকে সে তওবা করে নিয়েছে, তো মৃত্যুর পূর্বে সে নিজেও সেই গুনাহে লিপ্ত হবে,
লিপ্ত হয়ে যাবে।
এটা হলো দুনিয়ায় তার শাস্তি।
নবী করিম যে গুনাহ করলো তার তো ক্ষমা হয়ে গেল,
হয়ে গেল,
সে কিন্তু বেঁচে গেল,
বেঁচে গেল।
কিন্তু যে তার সমালোচনা করলো, তাকে লাঞ্ছিত করলো, তার ব্যাক বাইটিং করলো, তার গিভওত করলো, পরনিন্দা করলো মানুষের কাছে, তার মৃত্যুর পূর্বে আপনি বলেছেন যে সেও ওই সেম গুনাহটা করবে,
সে গুনাহতে লিপ্ত হবে।
আহা,
দ্বিতীয় কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইআমাল মা শিতুম কামা তাদিনু তুদান।
আল্লাহ,
তোমাদের যা ইচ্ছা তাই করো, কিন্তু যেমন কর্ম তেমন ফল,
অর্থাৎ
যা করবে তাই পাবে।
অ্যাজ ইউ সো সো ইউ রিপ, যেমন তুমি বপন করবে ঠিক তেমনই পাবে,
পাবে। তো এখন আমরা যাকে লজ্জিত করছি, আত্মহত্যায় বাধ্য করছি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেমন করবে তেমনই পাবে।
অর্থাৎ
আজকে আপনি কারোর সাথে এমন করছেন, কাউকে বাধ্য করছেন আত্মহত্যা করার জন্য, এক সময় আসবে এটা আপনার সাথেও হবে। তো হাদিস শরীফে তো রয়েছে, মুসলমান যা নিজের জন্য পছন্দ করে, অপর মুসলিম ভাইয়ের জন্য তাই পছন্দ করে,
তাই যেন পছন্দ করে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমান মুসলমানের ভাই, না তার উপর জুলুম করে আর না জুলুম করতে দেয়, অর্থাৎ সে নিজেও মুসলমানের উপর জুলুম করে না আর অন্য কাউকে করতেও দেয় না, আর তাকে একাও ছেড়ে দেয় না, অর্থাৎ তার সাহায্য করে, তার মুসিবত, তার পেরেশানি, তার বিপদে তার সাথে থাকে। যে ব্যক্তি কারো প্রয়োজন পূরণ করে, আল্লাহ তাআলা তার প্রয়োজন পূর্ণ করেন, এবং যে ব্যক্তি কারো বিপদ দূর করে দেয়, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তার বিপদ দূর করে দিবেন।
এ প্রসঙ্গে একটা চমৎকার হাদিসও আছে এর সাথে রিলেটেড, সেটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে মুসলমানের মাঝে বন্ধুত্ব, অনুগ্রহ ও সহানুভূতির দৃষ্টান্ত হচ্ছে শরীরের ন্যায়।
সুবহানাল্লাহ,
শরীরের ন্যায় সহানুভূতি, আমরা যাই বলি সহমর্মিতা, তারপরে হচ্ছে বন্ধুত্ব, ভাতৃত্ব, এটা হচ্ছে শরীরের ন্যায়। কেমন? শরীরের অঙ্গ অসুস্থ, কোনো এক অঙ্গ যদি অসুস্থ হয়ে যায় তখন অন্যান্য অঙ্গ জ্বর ও নিদ্রাহীনতায় কাতর হয়ে সারা শরীর তার সাথে একাত্মতা প্রকাশ করে, যে আমিও আছি তোমার সাথে। হ্যাঁ, কত সুন্দর মুসলিম জাতির উপমা দেওয়া হয়েছে। কাজেই মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, এই যে হাদিসে মুবারাকা, কারো বিপদে, কেউ একটা ভুল করলো, কেউ একটা গুনাহ করলো, অনেক সময় আমরা বলি না, আমরা যারা জেনারেল শিক্ষিত তারা কিন্তু অনেক সময় এই কথাটা বলেও থাকি সবসময় যে পাপীকে নয় পাপকে ঘৃণা করো। তো কোনো একটা ব্যক্তি ভুল করেই ফেললো, সে একটা অন্যায় করেই ফেললো, এখন কি তাকে ঘৃণা করতে হবে নাকি তার পাপকে ঘৃণা করতে হবে? বিষয়টা কিন্তু বোধগম্য। বলা হয়ে থাকে যে বুদ্ধিমান এর জন্য, বুদ্ধিমান ব্যক্তির জন্য ইশারাই যথেষ্ট। তো আজকে যারা সমাজের মধ্যে কোনো ভুল করছে, কোনো একটা অন্যায় করে ফেলেছে, অজান্তে হয়ে গেছে, কেন শয়তান নফস, নফসের তাড়নায়, কুপ্রবৃত্তির তাড়নায়, শয়তানের ধোকায় পড়ে মানুষ ভুল করেই নেয়। সে যেই ভুলটা করেছে, সেই ভুলটা যে আপনার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না, এটা কি কখনো আপনি, আমি, আমরা কেউই এর গ্যারান্টি দিতে পারবো যে এই অন্যায়টা, এই পাপাচার, এই এই গুণাটা আমার দ্বারা হবে না? এটা কিন্তু কখনোই গ্যারান্টি দেয়া যাবে না। যেমনটি বলছিলেন, জি,
আল্লাহ তাআলা তো তওবার দরজা খুলে রেখেছেন,
খুলে রেখেছেন।
আল্লাহ যখন এত দয়ালু, বলেন যে বান্দা তুমি যতই গুনাহ করে নাও,
জি,
তারপরেও যদি তুমি আমার কাছে ফিরে আসো আমি সকল গুনাহ ক্ষমা করে দেব,
ক্ষমা করে দেব।
তো যখন আল্লাহ ক্ষমা করে দেন, আমরা বান্দা হয়ে কেন তাকে আবার ওই গুনাহ স্মরণ করিয়ে দেই?
আহা, খোটা দেয়া হয়,
খোটা দেয়া হয়,
অতীতের গুনাহের খোটা দেয়া হয়।
জি, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ লুকিয়ে রাখে, এই যে দোষ,
জি,
ত্রুটি, হ্যাঁ, মানে মানুষের সামনে চলে আসলো, তার একটা গুনাহের কথা। তো এখন আমরা কি করি, বা আমাদের সমাজে দেখা যায় যে সেটা মানুষদের কাছে প্রচার
প্রচার করে, প্রচার না করলে পেটের ভাত হজম হয় না।
তো হাদিস শরীফে কি রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কোনো মুসলমানের দোষ লুকিয়ে রাখে, কিয়ামতের দিন আল্লাহ তার দোষ লুকিয়ে রাখবেন।
আল্লাহু আকবার।
একটু যদি দেখি এই ফজিলতের উপরে, যদি আমরা একটু মনোযোগ দেই,
আল্লাহ তাআলার, আল্লাহ তাআলার এক নাম কিন্তু সত্তার, যা সত্তারু, মানে সর্বময় গোপনকারী, যার চেয়ে উত্তম আর কোনো গোপনকারী হতে পারে না,
হতে পারে।
তিনি আমাদের গুনাহগুলোকে ঢেকে রেখেছেন,
ঢেকে রেখেছেন। আর যে অন্য মুসলমানের দোষ লুকিয়ে রাখবে দুনিয়াতে, মানে আমি একজনের দোষ জেনে গেলাম, এখন সেটা আমি কাউকে বললাম না, তা আমার ভিতরেই রয়েছে, আর আমি দুনিয়া থেকে চলে গেলাম, তো এই কাজটা করার কারণে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলাও আমার দোষ লুকিয়ে রাখবেন।
সুবহানাল্লাহ।
আমরা কে আছি এমন যার ভিতরে কোনো দোষ নেই?
দোষ নেই, একমাত্র আম্বিয়া ইকরাম,
আম্বিয়া ইকরাম এবং ফেরেশতাগণ মাসুম রয়েছেন, তাছাড়া তো কেউ মাসুম না। হ্যাঁ, আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন, কিন্তু সাধারণ মুসলমান, সাধারণ মানুষ গুনাহ হয়েই থাকে, সবার থেকে গুনাহ হয়ে থাকে। তো আমরা কেন নিজে গুনাহগার হয়ে তারপরে অন্যকে এই গুনাহের ব্যাপারে আমরা কি করি, লজ্জিত
লজ্জিত করি?
এখন আমি বলবো, যারা মানে একদম বাধ্য হয়ে আত্মহত্যার পথ বেছে নেন, তো তাদের উদ্দেশ্যে বলবো যে দেখেন, আপনার কথা কেউ জেনে গেল, এটা তো ক্ষতি হয়েছে,
জি জি,
কিন্তু আপনি যদি আত্মহত্যার পথ বেছে নেন, মৃত্যুর পথ যদি বেছে নেন,
এটা তো সমাধান হলো না,
এটা হলো বড় ক্ষতি,
এটা বড় ক্ষতি।
তো বলা হয়েছে
ক্ষতির উপরে ক্ষতি,
ক্ষতির উপরে ক্ষতি, বলা হয়েছে যখন দুইটা ক্ষতি একসাথে হয়ে যায় না, তো সবসময় ছোট ক্ষতির দিকেই থাকা উচিত, বড় ক্ষতির দিকে যাওয়া উচিত না।
আচ্ছা,
তো সম্মান যাওয়া ছোট ক্ষতি, আর জীবন যাওয়া
বড় ক্ষতি।
সম্মান
সম্মান গেছে, সমস্যা নেই,
সমস্যা নেই,
আবার আল্লাহ তাআলা চাইলে আবার ফিরে পাবো, কিন্তু জীবনটা চলে গেলে তো আর ফিরে পাবো,
ফিরে পাওয়া পাওয়া যাবে।
খুব চমৎকার কথা বলেছে।
তো এই জন্যই, আর যাদের কনসেপ্ট এটা যে আত্মহত্যা মানে করে নিলে এই সবগুলো থেকে আমরা মুক্তি পেয়ে যাব, এটা একদম ভুল ধারণা, একদমই ভুল ধারণা। আত্মহত্যা কখনো মুক্তি হতে পারে না, বরং মানুষ আরও ফেঁসে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি যেভাবেই আত্মহত্যা করবে, অর্থাৎ যদি সে বিষ পান করে আত্মহত্যা করে তো সে জাহান্নামের আগুনেও সর্বদা বিষ পান করতে থাকবে। সে মুক্তি পাওয়ার জন্য আত্মহত্যা করেছিল তো
বিষ পান করতেই থাকবে,
করতেই থাকবে
কন্টিনিউয়াসলি।
জি, যে পাহাড় থেকে লাভ দিয়ে পড়ে আত্মহত্যা করবে সে জাহান্নামেও সেভাবে পড়তেই থাকবে,
মানে পড়ে সে ভালো হবে
আবার পড়বে,
আবার অ্যাজ ইট ইজ হয়ে যাবে, আবার তাকে উপর থেকে সে পড়বে,
পড়তে থাকবে। যে ব্যক্তি লোহার কোনো
অস্ত্র
দ্বারা বা হাতুড়ি দ্বারা নিজেকে মানে প্রহার করবে, এভাবে যদি সে মরে যায়, অর্থাৎ নিজে নিজে মরে যায়, তাহলে এভাবে সে জাহান্নামেও
এই শাস্তিটা, নিজের শাস্তি নিজেই সে দেবে,
দিতেই থাকবে,
দিতেই থাকবে।
সে কি মুক্তি পেল?
কখনোই না,
পেল না,
এটা মুক্তির পথ হতেই পারে না।
তারপরে বলা হয় যে ফাঁসি লেগে, ফাঁস লাগিয়ে আত্মহত্যা করবে, সে জাহান্নামের আগুনেও নিজের গলায় ফাঁস লাগানো অবস্থায় থাকবে, এবং নিজেকে নিজে যে বল্লম মেরে আত্মহত্যা করেছে জাহান্নামের আগুনে সে নিজেকে বল্লম মারতে থাকবে। অর্থাৎ আপনি যেভাবে আত্মহত্যা করেন জাহান্নামের আগুনেও আপনি সেভাবেই, মানে সেভাবেই আপনাকে শাস্তি
আজাব দেওয়া হবে,
মানে দেয়া হবে। অন্যান্য যতগুলো গুনাহ রয়েছে সেগুলা করার পর মানুষ তওবার সুযোগও পায়, কিন্তু আত্মহত্যা এমন একটি গুনাহ যেটা করার পর মানুষ তওবারও সুযোগ পায় না, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে।
জি,
মানে কবিরা গুনাহ তওবা দ্বারাই মাফ হয়, কবিরা গুনাহ তওবা করার দ্বারাই ক্ষমা হয়। অন্যান্য গুনাহ রয়েছে যেগুলা তওবা করে নিলে মাফ হয়ে যায়, কিন্তু আত্মহত্যা এমন একটি গুনাহ যে গুনাহ করার পর মানুষ তওবা করারও সুযোগ পায় না।
আমি আসছি ইনশাআল্লাহ আপনার কাছে, কিছু সোশ্যাল মিডিয়া থেকে কিছু কমেন্ট রয়েছে, আমরা সেই কমেন্টগুলোকে সামিল করে নিই। যেমনটি মোহাম্মদ শামীম হোসেন লিখেছেন, মাশা আল্লাহ। এরপর রয়েছেন মোহাম্মদ, আচ্ছা লিখেছেন তিনি, আমি দাওয়াতে ইসলামীকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ, ইউ অলসো লাভ দাওয়াতে ইসলাম, হোয়াই নট, দাওয়াতে ইসলামী ভালোবাসারই সংগঠন, আর এই ভালোবাসার সংগঠন মানুষের মাঝে ভালোবাসা বিলিয়ে দিচ্ছে, ইশকে রসুল বিলিয়ে দিচ্ছে, খফে খোদা খোদা ভীরুতা বিলিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। তো এই দাওয়াতে ইসলামীকে আজীবন ভালোবাসবো, বাসছি, বেসেছি, ভালোবাসছি, বাসতে থাকবো ইনশাআল্লাহ আজ্জাবাচাল। এই দাওয়াতে ইসলামের মাঝেই যেন আমাদের জীবন মরণ যেন একাকিত্ব হয়ে যায়, একাকার হয়ে যায়, জীবন মরণ যেন এই দাওয়াতে ইসলামের মাঝেই আমাদের হয়, আমাদের বাঁচাটাও যেন দাওয়াতে ইসলামিত হয়, আমাদের মৃত্যুটাও যেন দাওয়াতে ইসলামিত হয়। পাশাপাশি লিখেছেন মোহাম্মদ মিরাজ শাহ লিখেছেন, এইচ এম মিরাজ শাহ লিখেছেন, তিনি লিখেছেন, মাশাআল্লাহ, মারহাবা, খুব সুন্দর। আচ্ছা এরপরে আমাদের লিখেছেন মোহাম্মদ হারুনুর রশিদ, মাশাআল্লাহ, আজ্জা ওয়াজাল, জবরদস্ত, মানে তিনি প্রশংসা করেছেন খুবই সুন্দর বলে। এরপর লিখেছেন আমাদেরকে লোকমান চট্টগ্রাম থেকে লিখেছেন, মাশাআল্লাহ। রয়েছেন মোহাম্মদ শাহ আলম, জানিয়েছেন সালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। চট্টগ্রাম থেকে লিখেছেন তিনি, চট্টগ্রাম রাঙ্গুনিয়া থেকে আমি দেখছি, মাশাআল্লাহ। আচ্ছা সবাইকে সালামও জানিয়েছেন,
মাশাআল্লাহ।
এরপর রয়েছেন আমাদের সঙ্গে মোহাম্মদ রাসেল, অভিবাদন জানিয়েছেন। রয়েছেন আমাদের সঙ্গে ইসলামী বোন, লিখেছেন, দাওয়াতে ইসলামী জিন্দাবাদ, আলহামদুলিল্লাহ, অবশ্যই হতেই হবে। তারপর আমাদেরকে লোকমান খান টর্কি লিখেছেন, আমি বাঁশখালী থেকে, আমি আমার পরিবারের সবাইকে নিয়ে দেখি এই অনুষ্ঠানটা, দেখে থাকি। ফিরবো ফজলে রবি ভাইয়ের কাছে। জি ফজলে রবি ভাই, আপনার বাকি আলোচনাও শুনতে চাই।
আমি বলছিলাম যে যেহেতু গুনাহ এটা তওবার মাধ্যমে মাফ হয়, কিন্তু আত্মহত্যাকারী সে তওবাও করতে পারে না। তো আর একটি বিষয় হলো, মানুষ যখন এমন লোকদের সংস্পর্শে থাকে, এমন লোকদের সাথে যখন চলাফেরা উঠা বসা থাকে, তো তারাই তাকে এই আত্মহত্যার প্রতি মানে আর কি প্ররোচনা দেয়, আত্মহত্যার প্রতি বাধ্য করে। তো আমাদের উচিত এমন লোকদের সংস্পর্শে না থাকা, এমন লোকদের সংস্পর্শে না থাকা, বরং আল্লাহ এবং রাসূল যাদের সাথে থাকতে বলেছেন, কোরআনে পাকে রয়েছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। তো আমরা যদি নেককার লোকদের সাথে থাকব, উদাহরণস্বরূপ দাওয়াতে ইসলামীর মাদানী মহলে যদি থাকি, তাহলে যদি কোনো দোষ কোনো ভুল হয়ে যায়, কখনো কোনো গুনাহ হয়ে যায়, ইনশাআল্লাহ নেককার ব্যক্তিরা আপনাকে কখনোই আত্মহত্যার প্রতি বাধ্য করবে না, আপনাকে দিনের পথে আনবে, আপনাকে আল্লাহ এবং রাসূলের দিকে আনবে, বলবে যে যা হয়েছে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, যা হয়েছে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, আপনি আল্লাহর কাছে তওবা করুন এবং আগামীতে এটা না করার মানে দৃঢ় সংকল্প করুন। এটা হলো ভালো সংস্পর্শের বরকত,
বরকত
যে আপনি দুনিয়াতেও ইনশাআল্লাহ বেঁচে যাবেন, আখিরাতেও বেঁচে যাবেন। কিন্তু এই সংস্পর্শের আমি বলবো যে এমন মন্দ লোকদের কারণেই এমন হয়, আমরা আগে তাদের সাথে চলাফেরা করি, তাদের সাথে আমাদের মানে বন্ধুত্ব থাকে,
এক তো তাদের হচ্ছে ইলমে দিন থাকে না,
ইলমে দিন থাকে না,
ভালো সঙ্গ থাকে না,
জি
মানে একটা ভালো কথা বলার, ভালো চিন্তাধারা করার, মানে সব কিছুতে একদম বেপরোয়া জীবন,
বেপরোয়া জীবন। আর তারা তো মানুষের দোষ ত্রুটি সব সময় খুঁজতে থাকে, কার দোষ ত্রুটি মানে সে কি করছে, মানে একটা যদি পায়,
জি
বাস সেটা নিয়েই তারা কি করে, মানে তাদের একটা যে বলা যে হাদিস শরীফে রয়েছে না, আর দিনুন নাসিহা, দিন মানুষের কল্যাণ কামনা করার নাম,
সুবহানাল্লাহ।
কিন্তু এমন ব্যক্তিদের ভিতরে মানুষের কল্যাণ কামনা থাকে না, তারা সবসময় মানুষকে ক্ষতি করতে চায়। তো আমি বলবো যে যদি আমরা বাঁচতে চাই, যে আত্মহত্যার প্রতি যদি মানে যারা কি করে বাধ্য করছে আজকের যুগে, যদি আমরা বাঁচতে চাই, প্রথমে আমাদেরকে এমন লোকদের সংস্পর্শ থেকে বাঁচতে হবে, তখনই ইনশাআল্লাহ এটা থেকে মুক্তি পাওয়া যাবে।
খুব চমৎকার, খুব চমৎকার বলেছেন। দর্শক কিছু কল রয়েছে, কল শামিল করে নিয়ে এরপর মেরাজ ভাইয়ের কাছে আসছি, বাকি আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আসফাচাল জি, কল শুনিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমি মোহাম্মদ ইব্রাহিম, আমার বাড়ির দোহার। আমি প্রায় সময় মাদানী চ্যানেল দেখি। হুজুরের নিকট আমার জানার ছিল, অনেক পরিবারে দেখা যায় একে অপরকে আত্মহত্যা করতে বাধ্য করে। জানার ছিল যারা এমন করে তারা গুনাহগার হবে কিনা।
যারা গুনাহ করতে বাধ্য করে তারা গুনাহগার হবে কিনা, বিভিন্ন পরিবারেও দেখা যায় মিরাজ ভাই, যদি বিষয়টা আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা ডিসকাস করছি, পরবর্তী কল শুনিয়ে দিন।
অনুষ্ঠান করতেছেন, এর অনুষ্ঠানটা খুবই ভালো লাগছে, ধন্যবাদ মাদানী চ্যানেলকে, দোয়া করবেন আমার জন্য।
মাশাআল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর হাসি মুখে আমাদেরকে কল করার জন্য। আল্লাহ তাআলা আপনার ভালোবাসা, আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করুন আপনার এবং আমাদের সবার পক্ষে। আল্লাহ তাআলা এর উত্তম প্রতিদান আপনাকে দান করুন। যে বিষয়টি বলছিলাম মিরাজ ভাই, পরিবারও কিন্তু এর থেকে কোনো নিরাপদ নেই। একজন মেয়ে যখন পিতৃলয়ের মানে গণ্ডি পেরিয়ে অন্য কোনো বাড়িতে যায়, সেই ঘর তার আপন হয়ে যায়, আপন হওয়ারই কথা। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু ফ্যামিলি রয়েছে, আমি বলবো না সব ফ্যামিলি, এমনও পরিবার রয়েছে যে ওই মেয়েকে তার বিভিন্ন কাজের খুঁত ধরা হয়, সে ভালো করে কাজ করতে পারে না, ভালো করে রাঁধতে পারে না, ভালো করে কাপড় চোপড় ধুতে পারে না, ভালো করে বাসন মাজতে জানে না, বাসনের মধ্যে ময়লা থেকে যায়, কাপড়ে ময়লা থেকে, এমন মানে ঘর ঝাড়ু দিলে ঘরে ময়লা থেকে যায়। এটা গেল একটা দিক। পাশাপাশি তাকে যৌতুকের জন্য তার উপর নির্যাতন করা, যে তুমি তোমার বাপের বাড়ি থেকে কি নিয়ে এসেছো,
সমাজ একটা ঘৃণিত কাজ,
ঘৃণিত কাজ। এখন সেই মেয়ে, সে তো দেখছে যে আমার, সে তো জানে শ্বশুরালয় না জানুক, সে জানে যে আমার বাবার কী অ্যাবিলিটি রয়েছে, আমার বাবা কত পরিশ্রম করে আমাকে মানুষ করেছে, পড়ালেখা শিখিয়েছে, আর আজকে কি না এই শ্বশুরালয়ে এসে আমার বাবাকে খাটো করা হচ্ছে, আমাকে খাটো করা হচ্ছে, বা আমাকে বাধ্য করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, যৌতুক আনার জন্য আমি কোথা থেকে আনবো। শেষ পর্যন্ত দেখা যায় যে সেই মেয়ে ডিপ্রেশনের একদম লাস্ট স্টেজে গিয়ে, একদম শেষ স্তরে গিয়ে, যেখানে একদম মানে কি বলা হয় একদম গভীরে গিয়ে ইন দ্য ডেপথ অফ ডিপ্রেশন, সেখানে গিয়ে সে একমাত্র পথ, একমাত্র জানালাই তার কাছে খোলা থাকে, সেটা হচ্ছে আত্মহননের পথ। সে ওই ওই আত্মহত্যাটাকেই তখন সে খুব ইজি মনে করে যে আমি মরে গেলে আমার বাবার বাড়ির মানুষরাও বেঁচে যাবে, আমার বাবাও টেনশন থেকে বেঁচে যাবে, আর আমার শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতন থেকে আমি বেঁচে যাব। তো এই যে বিষয়, একটা পরিবারের মানুষও কিন্তু এ থেকে সেফ না। দেখা যাচ্ছে যে অনেক সময় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের ক্ষেত্রেও দেখা যায় সেম ঘটনা ভাই বোনের মাঝে ঘটে থাকে। কিছুদিন আগে আমরা একটা ঘটনা দেখলাম সোশ্যাল মিডিয়াকে, যে মাকে গুলি করে হত্যা করেছে ছেলে, ঢাকায় আসার পথে গ্রেফতার হয়েছে, প্রশাসনের লোকের হাতে গ্রেফতার হয়েছে। এই যখন সমাজের ঘটনা, এই যখন সমাজের প্রেক্ষাপট, তো এখন কি করে এর থেকে উত্তরণ ঘটানো যায়? আমরা তো পুরো ব্যাপারটা দর্শকও বুঝে গেছেন যে আসলে এই অনুষ্ঠানের মূল মোটিভটা কি, আমরা কি বলতে চাচ্ছি এর থেকে উতরে ওঠার পাশাপাশি পরকালে এর কি শাস্তি রয়েছে, কি আজাব রয়েছে, সে সম্পর্কে শুনতে চাচ্ছি।
জি রফিক ভাই, এক আমাদের স্নায়ী ভাই উনি জানতে চেয়েছিলেন যে প্রতিকার কি
না, উনি জানতে চেয়েছেন যে একজন জানতে চেয়েছেন যে
আগে জানতে চেয়েছিলেন
যারা পরোক্ষভাবে যারা মানে উস্কে দেয়
তাদের
গুনাহগার হবে কিনা।
কিছুক্ষণ আগে আপনার আরেকটা কল শুনছিলাম,
জি জি,
যেটাতে উনি বলছেন এর থেকে বাঁচার উপায়,
বাঁচার উপায়
কি, প্রতিকার কি। আলহামদুলিল্লাহ আমাদের ফজলে রাব্বে ভাই অনেকটা বলে দিয়েছেন বিষয়গুলো। আসলে প্রতিকার কি এটা যদি জানতে হয় তো সর্বপ্রথম ওনাকে ইলমে দিন অর্জন করতে হবে। তো যেটা আলহামদুলিল্লাহ এই চর্চাটা নাই, অনেকে জানেন কিন্তু চর্চা না থাকার কারণে, ওই ধরনের পরিবেশে না থাকার কারণে আমাদের থেকে মানে আমি মুসলমান জানি নামে আছে কিন্তু কাজে বা আমাদের মেন্টালি বা আমাদের পরিবেশ এটার মধ্যে না থাকার কারণে মানুষ আত্মহত্যার দিকে ধাবিত হচ্ছে। আল্লাহ তাআলার ভয় অন্তরে না থাকার কারণে পরকালে কি ঘটবে, অনেকে তো এমন অবস্থা
সম্পর্কে
কথা বলে যে ওই পারে কি হবে না হবে এটা পরে দেখা যাবে, পরেরটা পরে দেখা যাবে, মাজাল এই। কিন্তু মুসলমান সে জানে ওই পারে কি হবে,
কি
খবরে গেলে কি হবে। তো কোরআনে পাকে যেমনি বর্ণিত রয়েছে যারা আত্মহত্যা করবে তারা জাহান্নামী হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মোবারক আমাদের ফজলুল আবি ভাই যেভাবে বললেন যে যে ব্যক্তি যা দ্বারা আত্মহত্যা করবে ওই বস্তু দ্বারাই তাকে শাস্তি প্রদান করা হবে। তো এই ধরনের যতগুলো হাদিসে পাক রয়েছে যেগুলো শাস্তির কথা বলা হয়েছে, আল্লাহ তাআলার নাফরমানি করলে কি শাস্তি রয়েছে, এই ধরনের বিষয়গুলো যদি আমরা বেশি বেশি পড়ি এবং অন্তরে ধারণ করি এবং ইলমে দিন অর্জন করি তাহলে এর প্রতিকার হওয়া সম্ভব। মূলত আল্লাহ তাআলার ভয় এবং ইসলামী পরিবেশ ঘরের মধ্যে সৃষ্টি করা, এটা থেকে আমরা উত্তরণ পেতে পারি। আর একটা বিষয় রয়েছে আলহামদুলিল্লাহ, আমিরি আল সুন্নাতের লিখিত যে রিসালা রয়েছে দাওয়াতে ইসলামী মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত যে একটা রিসালা
আত্মহত্যার প্রতিকার,
তো এটাও অধ্যয়ন করা যেতে পারে। তাহলে ইনশাআল্লাহ আশা করি যে অন্তরের পরিবর্তন আসবে ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ।
আরেক ভাই প্রশ্ন করেছিলেন যে কবিরা গুনাহ এটা গুনাহ হবে কিনা, যারা প্ররোচনা দিচ্ছে, যাদের উৎসাহ বা যারা এই সিচুয়েশন তৈরি করছে আত্মহত্যার জন্য, সে ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে মুবারাকা যা মুসলিম শরীফের মধ্যে বর্ণিত রয়েছে 2674 নম্বর হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি নেকির দিকে আহ্বান করে সে আমলকারীর ন্যায় সওয়াব পাবে, আর ওই আমলকারীর থেকে সওয়াবের কোনো কমতি হবে না। অর্থাৎ যে নেক আমল করতেছে সেই ব্যক্তি যে আমল করতেছে ওখানে তো অংশ থাকার কথা না, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আহ্বান করলো ওই লোককে নেকির দিকে, নেক কাজের দিকে, তাহলে সমপরিমাণ সওয়াব তিনিও পাবেন, এজন্য আমলকারীর কোনো কমতি হবে না। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি গুনাহের দিকে আহ্বান করবে আর ওই যে ব্যক্তি গুনাহ করলো অর্থাৎ পথভ্রষ্ট ব্যক্তি সমপরিমাণ গুনাহের ভাগিদারও সে হবে, কিন্তু গুনাহের কোনো কমতি হবে না। তো এই যে হাদিসে মোবারকা যদি আমরা চিন্তা করি, যারা এই আত্মহত্যার যে পরিবেশ সৃষ্টি করলো, কোনো ব্যক্তিকে আত্মহত্যার দিকে ঠেলে দিল, তার তো সমপরিমাণ গুনাহ হওয়ার কথা রয়েছে, কারণ সে গুনাহের একটা পরিবেশ সৃষ্টি করেছে যার কারণে সে আত্মহত্যা করেছে, নিজেকে ধ্বংস করে দিয়েছে। তো কোরআনে পাকের মধ্যে একটি আয়াতে মোবারকা যা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে আর তোমরা পাপ এবং সীমা লঙ্ঘনে একে অন্যকে সাহায্য করো না। তো অনেক সময় দেখা যাচ্ছে এমন পরিবেশ সৃষ্টি করতেছে, মা বলতেছে মেয়েকে যে তুমি মরতে পারো না কোনো কারণে, একবার বলতেছে, তো ওই মেয়ে দেখা যাচ্ছে যে তার বয়স এমন যে মায়ের এতটুকু
প্রায় সময় রিপিট করা হয়, বলা হয়, তখন সেই মেয়ে একদিন বাস্তবায়নই ঘটিয়ে দেয়,
বাস্তবায়ন করে যে আমার মা বললো, যাকে আমি এত ভালোবাসি, যে মা আমাকে এত ভালোবাসেন, সে যখন বলেছে মরতে পারো না, তো আমি মরে যাই, বেঁচে থেকে কি হবে। তো আমরাই তৈরি করছি, তাহলে বোঝা গেল যে হাদিসে মোবারকা আয়াতে পাকের মাধ্যমে যে নিঃসন্দেহে যারা এই পরিবেশ সৃষ্টি করবে এবং গুনাহের প্রতি উৎসাহ দিবে, তো তারাও সমপরিমাণ গুনাহের ভাগিদার হবে। তো আমাদের ফজলে রাব্বি ভাই যে বিষয়টা একটি হাদিসে মোবারকা উপস্থাপন করেছিলেন যে আসলে আত্মহত্যার কারণ কি, এর মধ্যে একটি কারণ হলো গুনাহের প্রকাশ হয়ে যাওয়া। তো আমি এমন একটি গুনাহ করলাম যা প্রকাশ হলে আমি মনে করতেছি যে আমি সমাজে মুখ দেখাতে পারবো না, আর এমন অবস্থা এখন সমাজে রয়েছে যে আমি এর থেকে হাজারো গুনাহ করে বসে আছি,
সেটা কিছু না,
কোনো এক ব্যক্তি যদি কোনো গুনাহ করেন আর আমি যদি দেখি, সেটা এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ রয়েছে যে কোন সময় এটা ভাইরাল হবে, কতটা লাইক পড়বে,
একদম ঠিক হৃদয়ের এই কথাটাই আমার কিন্তু কষ্টটা ওই জায়গায় মিরাজ ভাই, যে আজকে আমি এই সোশ্যাল মিডিয়াতে আপনি আমি আমরা সবাই আছি বর্তমানে, যার যেটা মানে বিষয় রিলেটেড সে সেটা করছে দেখছে, অনেক এডুকেশনাল সাইটও রয়েছে এই বিষয়টা সোশ্যাল মিডিয়ার মধ্যে। তো আমি যে জিনিসটা দেখি যে যারা মূলত সাইবার বুলিংয়ে যারা জড়িত, এদের বিষয়টা দেখলে মনে হয় যে এরা অনেক বড় ধোয়া তুলসী পাতা,
জি
এরা কোনো ভুল করেনি জীবনে, এদের দ্বারা কোনো গুনাহ
সংঘটিত হয় না।
ভাই তোমাকে কে দিয়েছে এই অধিকার যে তুমি একজন মানুষকে তুমি তার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছো? একজন মানুষ ভুল করেছে, সে চলে এসেছে সোশ্যাল মিডিয়াতে, এখন ইসলাম কি আপনাকে সেই অধিকার দেয় যে আপনি তাকে অপমান করেন, তার বিরুদ্ধে দু চারটা কথা আপনি লেখেন? কে দিল এই অধিকার? ওই একটাই কথা, ঘুরে ফিরে একটাই আলোচনা, একটাই কথা যে ইলমে দিন অর্থাৎ ধর্মীয় অনুশাসন না থাকা, শরীয়তের জ্ঞান না থাকা, যে আমি এই কথাটা বলবো, আমি এই বিষয়টা লিখব, এই পোস্ট আমি করব, এই কমেন্ট আমি করব, করার আগে সে দশবার ভাববে যদি তার মাঝে ইলমে দিন থাকে, যে আমার এটা করার প্রয়োজনীয়তা আদৌ কতটুকু আছে, আমার কি এটা করতেই হবে নাকি না করলেও চলে, এই যে ভাবনা, অর্থাৎ জ্ঞানী লোক করার আগে ভাবে
যে ইলমে দিন যদি থাকে। আপনি যেমনটা বলছিলেন যে অনেকে আমরা মনে করি আমার অনেক মুসিবত আসছে, এখন এই মুহূর্তে অনেক হয়তো ঋণগ্রস্ত হয়ে গেছে, আমার থেকে মুসিবতে আর কেউ বেশি নেই, তো উনি হয়তো ভাবে যে আমার আর পথ কোনোটাই খোলা নেই। তো এই ব্যাপারে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে মোবারকা সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে সব থেকে মুসিবত কার উপর আসে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আম্বিয়া কেরামের উপরে। তো আম্বিয়া কেরামের উপরে সবচেয়ে বেশি মুসিবত আসার পরে কোনো ইতিহাস কি রয়েছে যে আম্বিয়া কেরাম আত্মহত্যা করেছেন? মাযাল্লাহ, কখনো হয়নি।
কত সুন্দর উপমা দিয়েছেন আপনি।
তো আমি আমি কোন স্তরের মুসলমান রয়েছি যে আমি এত বেশি মুসিবতে রয়েছি যে আত্মহত্যা করতে হবে?
ঠিক বলেছেন,
আল্লাহ তাআলা এর থেকে বোঝার তৌফিক আমাদের দান করুক।
আমি
যে বিষয়টা বলছিলাম যে গুনার প্রকাশ হয়ে যাওয়া,
জি,
তো যে ব্যক্তিগণেরা এই গুনার প্রকাশ করে দেন তাদেরকে এখনো সতর্ক হয়েছে, যেমন আমাদের ফজলের ভাই ভাই বলেছেন ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না তার দ্বারা ওই
গুনাহ সংগঠিত না।
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেমনটা হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরে দাঁড়ালেন আর ইরশাদ করলেন যে তোমরা মুসলমানকে কষ্ট দিও না। আজকে দেখা যাচ্ছে এমন কাজ করছি যে মুসলমানকে কষ্ট দেওয়ার কারণে এমন কষ্ট সে পেয়েছে, সে যার কারণে আত্মহত্যা করছে। তারপরে বলতেছেন যে তোমরা মুসলমানকে লজ্জা দিও না, তাদের দ্রষ্টুতির পিছনে লেগে থাকো না, কেননা যে ব্যক্তি কোনো তার কোনো মুসলমান ভাইয়ের দ্রষ্টুতি এবং গোপনীয় বিষয় উদ্ঘাটনের পিছনে লেগে থাকে, আল্লাহ তাআলা তার গোপনীয় বিষয়গুলোকে প্রকাশ করে দেন।
আল্লাহ,
একটু আগে যেটা বলছিলাম যে আমরা হয়তো বা ক্যামেরা বা অন্য বিষয় নিয়ে রেডি থাকি, কখন কে কোন গুণা করতেছে দোষ করতেছে সেটা ভাইরাল করব, আমার হয়তো কোনো লাইক বেশি পড়বে, কমেন্টস আসবে, কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন তুমি মুসলমানের গুনায় দোষ গোপনীয় বিষয় সম্পর্কে লেগে থেকো না, কেননা তোমার দোষ ত্রুটি আল্লাহ প্রকাশ করে দেবেন যদিও তুমি ঘরের মধ্যে আবদ্ধ থাকো।
খুব চমৎকার বলেছেন, সময় একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, কয়েকটা কমেন্ট রয়েছে নিয়ে ইনশাআল্লাহ তাআলা শেষ মাদানী ফুল নেব ফজলে রাবি ভাইয়ের কাছে। রয়েছেন আমাদের সঙ্গে দুনিয়ার মুসাফির আইডি থেকে, জানিয়েছেন সালাম আলাইকুম, আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। মারুফ আত্তারি লিখেছেন আমার জন্য দোয়া করবেন। হুজুর, আপনার জন্য অবশ্যই দোয়া করি, আল্লাহ তাআলা আপনাকে আপনার পরিবারকে সহি সালামতে রাখুন, দুনিয়া এবং আখরাত আপনার জন্য আসানি দান করুন, ইমানের সালামতি আল্লাহ তাআলা নসিব করুন। এরপর রয়েছেন আমাদের সঙ্গে ইসলামী বোন, জানিয়েছেন সালাম আলাইকুম, আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এরপর আমি দাওয়াতে ইসলামীকে ভালোবাসি আইডি থেকে সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি দিনাজপুর থেকে দেখছি, আমি সবসময় মাদানী চ্যানেল দেখি। দেখেন, দেখতে থাকেন, ইনশাআল্লাহ মাদানী চ্যানেলের সঙ্গে থাকেন, এটা অনেক বড় একটা ইবাদতের মাধ্যম, অনেক বড় নেকি অর্জনের মাধ্যম মাদানী চ্যানেলের সঙ্গে থাকা। ফিরব ফজলে রাব্বি ভাইয়ের কাছে। ফজলে রাব্বি ভাই, এক মিনিট সময় আপনার কাছে, কিছু এক কথার মধ্যে এমন কিছু মাদানী ফুল শুনতে চাচ্ছি।
আত্মহত্যার একটা এক কারণ এটাও যে যখন মানুষের জীবনে শান্তি অনুভব হয় না, অর্থাৎ সে মনে করে যে আমার জীবনে শান্তি নেই,
জি,
তখন সে আত্মহত্যার দিকে যায়। এখন মানে আমাদেরকে দেখতে হবে, বুঝতে হবে শান্তি কোন জিনিসের মধ্যে রয়েছে। দেখা যায় এমন অনেক কান্ট্রি আছে যেখানে টাকা পয়সা ধন সম্পদের কোনো কমতি নেই, সেখানে গরিব বলতে নেই, কিন্তু মানুষ সেখানেও
আত্মহত্যার প্রবণতা সেখানেই বেশি।
বোঝা গেল ধন সম্পদ টাকা পয়সা স্বর্ণ রূপার মধ্যে কোনো
শান্তি নেই।
তো প্রশান্তি কিসের মধ্যে রয়েছে? আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে কি, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনই হলো উত্তম আদর্শ,
চরিত্রের মধ্যে আদর্শ রয়েছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর উপর আমল করার মধ্যেই শান্তি রয়েছে।
সুবহানাল্লাহ।
এই জন্যই দেখা যায় আজকে একজন আরেকজনের সাথে দুর্ব্যবহার করছে। যদি সুন্নাতের উপর আমল করতো তো দুর্ব্যবহার করতো না, বরং উত্তম আচরণ করতো। তো ভাই ভাইয়ের মধ্যে যেটা কল আসলো যে পরিবারের পক্ষ থেকে কি হয় আত্মহত্যার প্রতি মানে প্ররোচনা দেয়া হয়, তো ভাই ভাইয়ের মধ্যে, মা বাবা এবং সন্তানের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে যে দুর্ব্যবহার আজকাল চলছে, তো যখন দেখা যায় যে জীবনে শান্তি খুঁজে পাচ্ছে না, তখন মানুষ আত্মহত্যার দিকে যায়।
খুব চমৎকার বলেছেন দর্শক। সময় একেবারেই শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, ঘড়ির কাঁটা আমাদেরকে বিদায় নিতে বলছে। ইনশাআল্লাহ দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমরা সবাই সচেতন থাকি, সুস্থ থাকি, সচেতন থাকি, আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
দাও ইখলাসে মন মোরে ইয়া।